श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर जीवन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज हमारे दिवस व्यापी श्री वैष्णव पूजा शुभारंभ अष्टमदीय गुरुपाद बदल जगद्गुरु नित्यविला प्रविष्ट हूं विष्णुपाद शिष्य भक्ति प्रज्ञा केशव गोस्वामी। आज यही शुभ तिथि के जगते प्रकटित हो तारी आविर्भाव तिथि। आज वैष्णव पूजा शब्दी शास्त्रे व्यवहित हो गुरु पूजा त्रिदंडी सन्यासीगण तर जन्मदिन गुरु पूजा नियम जगद्गुरु श्रील प्रभुपाद सरस्वती ठाकुर पंचाशत वर्ष पूर्ति आविर्भाव दिवसे तार गुरु पूजा प्रवर्तन कर अश्वीय गुरुपाद पद्म तार पंचाशत वर्ष पूर्ति जन्मदिवसे स्वीय गुरुदेव पूजार अनुष्ठान शुरू कर वैष पूजा बोलते गेले केवलमात्र वैष देवी पूजा न भगवान श्रीकृष्ण के आरम्भ कर जे गुरु परम्परा रही है से सब गुरु परम्परा अंतर्गत जत गुरुपाद पद्म आदर पूजा एवं तर प्रति श्रद्धा विधान कर नियम यह श्री वैष पूजा अनुष्ठान मध्य सूचित रही है। कृष्ण द्वीपायन वेदव्यास वेद प्रचारे मूल आश्रय विग्रह तर ही अनुगत्य हमारा वैष पूजा करब। वैष पूजार प्रथम इतिहास शास्त्रे रही पा जाए चैतन्य भागवत ग्रंथे स्वयं श्री चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु के केंद्र कर वैष पूजार प्रथम प्रवर्तन कर सेखने वैष पूजार अनुष्ठान समाप्त कर श्रील श्रीवास पंडित। एखना ग्रंथे उल्लेख से आर नाम पद्धति ग्रंथ से पद्धति अनुसारे श्रीमान महाप्रभुर सामने नित्यानंद प्रभु के केंद्र कर वैष पूजार प्रथम शुभारम्भ। এই পদ্ধতি গ্রন্থ কি এই নিয়ে পরবর্তীকালে অনেক অনুসন্ধান হয়েছে। জগদ্গুরু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর যখন পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী জগন্নাথ মন্দিরের টেম্পল সুপারিনটেন্ডেন্ট ছিলেন এবং ওইখানে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন অফিসিয়েট করছিলেন সেই সময় তিনি সন্ধান পেলেন পুরীর গোবর্ধন মঠে বেশ পূজা পদ্ধতি বলে একটা জিনিস তিনি পেলেন। নির্বিশেষ ব্রহ্মবাদী মায়াবাদী শঙ্করাচার্য তিনি তার সম্প্রদায়ের গুরুবর্গের পূজার বিধিবিধান যেভাবে তার ভিতরে প্রবেশ করেছেন তাতে মূল যে বেশ পূজা পদ্ধতি সেটা কিছুটা এদিক ওদিক হয়েছে। সেই পদ্ধতি গ্রন্থ ভক্তিবিনোদ ঠাকুরকে এনে লিখে দিলেন, ভক্তিবিনোদ ঠাকুর সেটাকে সংশোধন করলেন, পরিবর্তন করলেন, সংশোধিত আকারে সেই পদ্ধতি শ্রী বিশ্বব্যাপী যে শ্রী গৌড়ীয় মঠ, সেই গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা জগৎগুরু শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি সেইটি প্রকাশ করেন। তখনকার শ্রী গৌড়ীয় মঠ মিশনের মুখপাত্র যে সাপ্তাহিক গৌড়ীয় তার মধ্যে প্রকাশ করেন, সম্ভবত ষোড়শ বর্ষ। তার ভিতরে দেখা যায় মায়াবাদী গুরুবর্গের যেসব তালিকা তার ভিতরে প্রদত্ত হয়েছে সেসব জিনিসগুলোকে বাদ দিয়ে ভক্তিবিনোদ ঠাকুর সেখানে বিশুদ্ধ গৌড়ীয় সম্প্রদায়ানুগত গুরুবর্গের সেখানে বিধি ব্যবস্থাগুলো দিয়েছে। সেইটি আবার শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির মুখপত্র শ্রী গৌড়ীয় পত্রিকা তাতে প্রকাশ করা হল এবং পৃথকভাবে সেই পদ্ধতি গ্রন্থটুকু পৃথকভাবে গ্রন্থাকারে ছাপা হল। সেই অনুসারে অসমীয় গুরুপাদ পদ্ম তিনি প্রথমে তাঁর পঞ্চাশত বর্ষ পূর্তি আবির্ভাব তিথিতে হুগলি জেলার অন্তর্গত চুচুড়াস্থ শ্রী উদ্ধার গৌড়ী মঠে তিনি সর্বপ্রথম ব্যাস পূজা প্রবর্তন করেন। সেখানে পূজা পঞ্চকের কথা আছে, পূজা পঞ্চক হিসাব করতে গেলে পঞ্চক না প্রায় সপ্তক কি অষ্টক হয়ে যায়। প্রতি বৎসর সেটা এইখানে অনুষ্ঠিত হতো এই নাট্যমন্দির, হরিকীর্তন মন্দির এই নাট্যমন্দিরে এখানে অনুষ্ঠিত হতো। এবার নাট্যমন্দিরের বিশেষ সংস্কার হয়েছে, সেই সংস্কারের জন্য যিনি প্রথম অগ্রণী হয়ে এসেছেন তিনি আমাদের এই সভায় উপবিষ্ট আছেন, হাজির আছেন, শ্রদ্ধেয় শ্রীযুক্ত গোপালচন্দ্র নন্দী মহোদয়। ইনি কাঁচড়াপাড়া নিবাসী পরম ভক্ত, এরই একান্ত আগ্রহে এই হরিকীর্তন নাট্য মন্দির মোজেক এবং মোজেক টাইলস ইত্যাদিতে সুশোভিত হচ্ছে। কাজ অসম্পূর্ণ আছে বলে সেই জন্য এবার আমাদের পূজা পঞ্চকের যে অনুষ্ঠান সেটাকে বাদ রাখা হয়েছে। আগামীবারে ঠিক পূর্বাপর যেমন পূজা পঞ্চক অনুষ্ঠিত হতো সেইরকম আরো একটা বিশেষ আনন্দের কথা হচ্ছে, এই অসমদীয় গুরুপাদ পদ্মের যে ভজন কুটির, সেই ভজন কুটিরের দোতলায় আমাদের বিশেষ সাহায্যকারী এবং দাতা মাননীয় শ্রীযুক্ত রাজবিহারী দশাধিকারী পূর্বনাম শ্রী রমেশচন্দ্র দে জলপাইগুড়ি নিবাসী, তিনিও সেখানে মোজেক টাইলস দিয়ে গুরুপাদ পদ্মের ভজন কুটির বিশেষ উন্নতি বিধান করেছেন। সেজন্য তিনিও আমাদের বিশেষ ধন্যবাদের পাত্র। ভগবত সেবা যিনি যেভাবেই করুন না কেন সেখানে কল্যাণ আছে। হরিগুরু বৈষ্ণব সেবা যে কোনোভাবে করা যাক না কেন তাতেই আমাদের কল্যাণ। সেই সেবা কিভাবে করা যায়, কত রকমে করা যায় ভাগবত সেটা পরিষ্কারভাবে জানিয়েছে। এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু প্রাণীরর্থৈর ধিয়া বাচা শ্রেয় আচরণম সুন্দর। ভাগবত বলছেন দেহধারী মনুষ্যের জীবন ধারণের এইটাই সফলতা সার্থকতা। তিনি যেটা পেয়েছেন বিশেষভাবে ভগবানের থেকে যে সম্পদ বা যে ঋষিকর ইন্দ্রিয় বৃত্তি সেইগুলো সব ভগবত সেবায় নিযুক্ত করার নামই হল ভক্তি। ঋষিকে নয় ঋষিকেশ সেবা নয় ভক্তির উচ্চতে শাস্ত্র বলছেন ঋষিকে গোবিন্দ সেবা নাকুজীব দেবী দেবা ইহ ভক্তি পরম কারণ। ঠাকুর মশাই ব্যাখ্যা করলেন সেই যে অপ্রাকৃত ইন্দ্রিয়াধিপতি ভগবান ঋষিকেশ তাঁরই প্রদত্ত যে ইন্দ্রিয় বৃত্তি সেটি তাঁর সেবায় নিযুক্ত করার নামই হল ভক্তি। সুতরাং শ্রীহরিগুরু বৈষ্ণব সেবায় আমরা যদি আত্মনিয়োগ করতে চাই তাহলে সর্বতোভাবে আমাদের ভগবানেরই দেওয়া যে ইন্দ্রিয় বৃত্তি সেইটাই আমাদের সেবায় নিযুক্ত করতে হবে। এখানে প্রাণ অর্থ বুদ্ধি বাক্য চারটি শব্দ প্রয়োগ করেছে, এর দ্বারা আমাদের হরিগুরু বৈষ্ণবের সেবা করতে হবে। সেক্ষেত্রে অর্থটা হল স্থূল অর্থ, রোজগার করতে কষ্ট, অর্থ সংরক্ষণ করতে কষ্ট, অর্থ ব্যয় করতেও কষ্ট। তাই বিশেষণ দিয়েছেন ভাগবত নিত্যার্তিদ বৃত্ত। সংসারে আমরা প্রতিনিয়তই কর্ম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কেউই বসে নাই, উদয়াস্ত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যাচ্ছি। সকলের এই কর্মের মধ্যে প্রবেশ করার উদ্দেশ্য হল দুটো, কর্মণি আরোহমানানাম দুঃখ হত্যেই সুখায় আছে। আমরা আমাদের যে দুঃখ আছে কষ্ট আছে ক্লেশ আছে সেইটা যেন চলে যায় একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সুখায় আছে, আমরা যেন সুখ শান্তি লাভ করি। এই দুটো উদ্দেশ্যকে নিয়েই আমরা কর্মমার্গে বিচরণ করছি, কর্মে প্রবৃত্ত হচ্ছি। শাস্ত্র বলছেন আমরা যা চাই সেটা ঠিক পাই না, আবার যেটুকু পাই তাতেও সন্তুষ্ট হই না। তাই বললেন পশ্চেত পাক বিপর্যাসন, কর্ম করবার পর যে ফলটুকু আমরা লাভ করছি বহু ক্ষেত্রেই দেখা যায় আমার চাহিদা অনুসারে সে ফলপ্রাপ্তি ঘটছে না। অথচ চাহিদাটা আমাদের আছে। শাস্ত্র বললেন যত জড়বস্তু আছে ক্ষয়িষ্ণু ধ্বংসশীল বস্তু আছে এই জগতে, সে জিনিসগুলো দিয়েও ঠাকুরের সেবা করা চলবে, কিন্তু জড়িয় ভাবটা ঠাকুর সেবায় লাগে না, হরিগুরু বৈষ্ণব সেবায় ঠিকভাবে নিযুক্ত হতে পারে না। সেখানে ভাবের কথা বলা হয়েছে, শ্রদ্ধা বিশ্বাসের কথা বলা হয়েছে, ভক্তির কথা বলা হয়েছে। জড় কোনোদিন চেতন হয় না বা চেতন কোনোদিন জড় হয় না, জড় চিরদিনই জড় থাকে, চেতন চিরদিনই চেতন থাকে, এটা বাস্তব সত্য। বহু ক্ষেত্রে বুঝতে আমাদের ভুল হয়ে যায়, আমরা মনে করি যে জড়টা বোধ হয় চেতন হয়ে গেল বা চেতনটা বোধ হয় জড় হয়ে গেল, এটা ভ্রান্ত হচ্ছে। অন্তঃকরণ শুদ্ধি ভাবশুদ্ধি যতদিন পর্যন্ত না হচ্ছে আমাদের ততদিন পর্যন্ত আমরা ঠিক সেবার উপযোগী হয়েছি বলে বিশ্বাস করি। চিত্তবৃত্তির যদি উন্নতি বিধান হয় তাহলে সবটা কিছু সম্ভব। সেই কথাই সনাতন শাস্ত্র জানিয়েছে, এই জগতে যা কিছু আমরা জিনিস সংগ্রহ করতে চাই তার একটা বিনিময় আছে। সেই বিনিময়টা বলছেন অর্থ। আমরা এ সংসারে যা কিছু জিনিস সংগ্রহ করতে চাই সে সংগ্রহের একমাত্র উপযুক্ত মাধ্যম হল অর্থ, বিত্ত। তাই ভাগবত বলছেন কর্মকাণ্ডীয় যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার শেষ ফলশ্রুতি হচ্ছে অর্থ বা বিত্ত লাভ। নিত্যার্থীদের না বিত্তেন দুর্লভেন আত্মমৃত্যুনা গৃহাপত্যাপ্ত পশুভি কা প্রতিশালিত চলেই। ভাগবত বলছে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উদয়াস্ত পরিশ্রম করে আমরা যে অর্থ রোজগার করি তাকে বললেন কষ্টপ্রদ অবস্থা। বিশেষণ মিলেন নিত্যার্থীদ, নিত্যকাল আর্তি প্রদান করে, দুঃখ প্রদান করে, কষ্ট প্রদান করে যে অর্থ। আমরা সবাই মনে করছি যে এতেই আমাদের সুখ শান্তি, এতেই আমাদের সব কিছু মুশকিল দিয়ে আসে হবে, কার্যক্ষেত্র ঠিক তা। আমরা এ দিয়ে কি করি, গৃহ একখানা, প্রথমেই আমার খাওয়ার কথা, শরীরে আহার দিতে হয়, দ্বিতীয়ত করার কথা, লজ্জা নিবারণের জন্য ব্যবস্থা, তৃতীয়ত মাথা গুজবার একখানা ঘর। এটা কুড়ে ঘরও হতে পারে, দালান কোটাও হতে পারে, যেমন তেমন একটা ঘর আমার দরকার। আমরা কি করছি, এই তিনটে জিনিস হচ্ছে, তারপরে স্বাস্থ্য লাভ, বিদ্যা লাভ ইত্যাদি বিষয় রয়েছে। তারপরেই বলছেন আত্মীয় স্বজন। পয়সা করি যখন আমার খুব বেশি থাকে তখন বহু আত্মীয় আমি খুঁজে পাই, অনেক পশুপালন করি। বলছেন যে সব জিনিসটাই ক্ষয়িষ্ণু ধ্বংসশীল। ভগবানের দেওয়া যে বিত্ত সম্পদ সেটার সদ্ব্যবহারের কথা শাস্ত্রে বলছে। তাই একটা কথা মনে পড়ে, আচার্য শঙ্করপাদ তিনি মুহম্মদ গুরুর এক জায়গায় বলছেন অর্থম অর্থম ভাবয়ন নিত্যম নাস্তি তত সুখ লেশ সত্যম পুত্রাদপি ধনভাজন ভীতি সর্বত্রই সা বিহিতা রীতি। অর্থম অনর্থম কথাটা বললেন তিনি, এর কি অর্থ হবে, যদি প্রাণ অর্থ বুদ্ধি বাক্যের দ্বারা যদি ভগবত সেবা হরিগুরু বৈষ্ণব সেবা সম্পন্ন হয় তাহলে অর্থকে আবার অনর্থ বলছেন কেন? সেখানে বোঝাচ্ছেন যে অর্থের অপব্যবহার হয়, মিস ইউজ হয়, সেই অর্থকে অনর্থ বলছে। আর যে অর্থে সদ্ব্যবহার হয় তাকে বলছেন পরমার্থ। অর্থাৎ ব্যবহারকারীর দোষ গুণ বিচার করছেন সেইভাবেই কথাটা বলা হয়েছে। তা প্রাণ অর্থ বুদ্ধি বাক্য এর ভিতরে অর্থটা হল স্থূল, প্রথম মুখে সেইটাই সেইটা দিয়ে সেখানে সেবা করার কথা বলছে। অর্থকে যদি বাদ দেওয়া যায় তারপরে থাকছে প্রাণ বুদ্ধি বাক্য। যদি আমার অর্থ নাই তখন আমি কি করবো, ভগবানের সেবা কিভাবে করব? বলছেন আমি বুদ্ধি দিয়ে সেবা করব, আমার নিজের কিছু নেই কিন্তু পাঁচজনের যাতে সাহায্য সহানুভূতি সহযোগিতা করেন আমি সেই বুদ্ধি প্রয়োগ করে সেবা করব, বাক্যের দ্বারা করব। সব থেকে শ্রেষ্ঠ সেবা হল প্রাণ, যার ভিতরে কথা আছে আত্মসমর্পণ শরণাগতি। ঠিক এইভাবে জিনিসগুলো দিয়ে আমরা সেবা করি।
ঋষিক শব্দ প্রযুক্ত হয়েছে ইন্দ্রিয় বৃত্তি এই অর্থ, আর ঋষিকেশ সেই ইন্দ্রিয় বৃত্তির মালিক যিনি, তার সেবার নাম বলছেন ভক্তি। ব্যাখ্যাটা দিয়েছেন ভক্তি শব্দ, আমার ঠাকুরের প্রতি ভক্তি আছে, শ্রদ্ধা আছে, এটা প্রমাণিত হবে আমি ঠাকুরকে ভালোবাসি, আমি তাকে যথাযথভাবে শ্রদ্ধা করতে পারি কিনা তারপরে নির্ভর করছে। মুখে বলার কাজ নয় ওটা, ওটা আন্তরদর্শন, আন্তরবৃত্তি, সেই কথাই বুঝিয়েছেন শাস্ত্রে। ঋষিকে গোবিন্দ সেবা, এখন গোবিন্দ সেবা কি করে হবে সেই কথা বুঝাতে গিয়ে বললেন, কে আমায় সেই উপদেশ দেবেন, আমি তো ভগবত সেবা জানি না, কৃষ্ণ কে আমি তো জানি না, সেটা যিনি আমাকে চিনিয়ে দেবেন, জানিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, তিনি হলেন সদগুরু। সেই সদগুরু পদাশ্রয় করে আমাকে সমস্ত তত্ত্ব দর্শনটা শিখতে হবে, জানতে হবে এবং সাধন ভোজন পথে আমাকে অগ্রসর হতে হবে। তাই সর্বপ্রথমেই কথা বলা হল সগুরু মেবাবিগচ্ছেত সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠা। প্রথমেই সদ্গুরু পদাশ্রয় কর, আদৌ গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণ বিশ্রম্ভেন গুরুসেবা সাধু বর্তমান বর্তমানম। তাই সনাতন শাস্ত্রে দেখতে পাওয়া যায় যিনি আমার পথ প্রদর্শক, সাধন ভজন পথের দিশারি, সেই সদ্গুরু প্রথমেই আশ্রয় গ্রহণ করতে হচ্ছে, সেই গুরু আমার সদ্গুরু, তিনি আমার ধ্যান জ্ঞান জপ তপ সবকিছু, তাঁরই সেই প্রেমময় ভগবানেরই কৃপামূর্তিশ্বর সদ্গুরু। শাস্ত্র বলছে ভগবত কৃপা গুরুরূপে আবির্ভূত, তাই তাকে বলা হয়েছে কৃপামূর্তি, ভগবত কৃপামূর্তি সদ্গুরু। শাস্ত্র আলোচনা করলে দেখছি যে সেই সদ্গুরুর কৃপা ব্যতীত আমরা সাধন ভোজন পথে অগ্রসর হতে পারছি না, ভালো মন্দির বিচারটা রাখতে পারছি না। শাস্ত্র আমার সামনে পড়ে রয়েছেন, শাস্ত্র কাকে বলি, পারমার্থিক সংবিধান, স্পিরিচুয়াল কনস্টিটিউশন, তার যে আইনকানুনগুলো আছে সে আইনকানুনগুলো আমার মাথায় ঢোকে না, বহু কথাই লেখা। জগতের বিদ্যাবুদ্ধি নিয়ে আমরা অনেক কিছু শিখছি, জানছি, বুঝছি, কিন্তু সাধন ভোজনের যে পথ সেটা হলো প্র্যাকটিক্যাল লাইফ, সেটা বুঝতে গেলে আমার নিজের চেষ্টার দ্বারা হয় না। যিনি সেই ভাবধারা চিন্তাধারা নিয়ে বসে আছেন তারই শরণাপন্ন হতে হয়। বহু ব্যক্তির ধারণা সাধন ভজন ওটা থিওরিটিক্যাল, অবাস্তব কথাটা, ভুল কথা। শাস্ত্র বলছেন এইটাই বাস্তব, বস্তু শব্দটা যদি জড় হয় তার থেকে যদি বাস্তব শব্দ নিষ্পন্ন করি আমি তাহলে সেটা কোনো উপকার করবে, মঙ্গল করবে। আর বস্তু যদি বাস্তব হন, স্বয়ং ভগবান, ভক্তি, ভক্ত এই কথা যদি আসে তাহলে সেখানে সেটি বাস্তবই, অপ্রাকৃত ভূমিকা সেটা, সেখানে তার অবব্যাখ্যা করা যাবে। সেখানে বস্তুর যে শক্তি আছে, বস্তুর যে গুণ আছে, বস্তুর যে নাম আছে সেটা নিশ্চয়ই প্রকাশিত হবে, সেই কথাই সনাতন শাস্ত্রে বিবৃত করেছে। আমরা ভগবানকে ভালোবাসব, কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে আগে প্রথমে ভক্তকেই ভালোবাসতে হচ্ছে, শ্রেষ্ঠ ভক্তকে ভালোবাসতে হচ্ছে, বৈষ্ণব শ্রেষ্ঠকে ভালোবাসতে হচ্ছে, যার অপর নাম সাধন। একথা শাস্ত্রে রয়েছে, তাকে বাদ দিয়ে চলে যাচ্ছে। ভগবান বড় কি ভক্ত বড় দেনিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে সমাজে, ভক্ত সমাজে। অনেকের ধারণা ভক্তই বড়। ভক্তকে জিজ্ঞাসা করা হল, তিনি বললেন, কি করে ভক্ত বড়? ভগবানই বড়। যেহেতু ভগবানকে কেন্দ্র করেই তো ভক্তের ভক্তত্ব, যদি ভগবানই না থাকলেন তাহলে ভক্তের ভক্তত্ব কোথায় প্রমাণিত? ভগবানকে জিজ্ঞাসা করা হবে, কে বড় প্রভু তুমি বলো। ভগবান বলছেন, আমার ভক্তই যদি না থাকে তাহলে আমার আর ভগবত্তা কিসের? আমি তো আমার ভক্তকেই নিয়ে, ভক্তই তো আমার তত্ত্বদর্শন জগৎকে বিস্তৃত করেন, সব জানিয়ে দেন। সুতরাং ভক্তই তো হলেন আমার শ্রেষ্ঠ নিজস্বরে অঙ্গাঙ্গী সম্পর্ক তার সঙ্গে, সে কথা বুঝাচ্ছে ভগবান। যদি আমাকে পেতে চাও আমার ভক্তের মাধ্যমে এসো, ভগবান বলে দিচ্ছে। তুমি যদি ডাইরেক্ট যদি আমার কাছে অ্যাপ্রোচ করতে চাও হবে না, ভায়া মিডিয়া হয়ে তোমাকে আসতে হবে। সেই ভায়া মিডিয়া ট্রান্সপারেন্ট মিডিয়া, ওপেক মিডিয়াম নয়। তার নাম সর্ব। তিনি কখনোই ভগবানের সিংহাসন দখল করতে যাচ্ছেন না, তিনি কখনোই ভগবান বনে যেতে চাচ্ছেন না, তিনি কখনোই ভগবানের সঙ্গে মিশে যেতে চাচ্ছেন না। প্রাকৃত ডাইলিউশন জমা, তিনি ভগবানের সেবা করে ধন্য। সেবাবৃত্তি তার জীবন, সেই সেবাবৃত্তি তার নিজের ভিতরে তিনি রাখছেন এবং সেইটাই তার অনুগত জনগণকে তিনি এক্সার্ট করছেন, বুঝাচ্ছেন, শিখাচ্ছেন। দেখে বলে আজকাল গুরুতত্ত্ব নিয়ে যেসব কথা আলোচনা হচ্ছে বাজারে, সেগুলোর ঠিক ঠিকভাবে ব্যাখ্যা নেই। বহু ব্যক্তি বলছেন আজকাল, আমার গুরু এত সুন্দর কথা বলেন, যে কথা বেদ বেদান্ত পরিষদ গীতা ভাগবত রামায়ণ মহাভারতে খুঁজে পাওয়া যায়। অর্থাৎ তারা ভগবানকে বাদ দিয়েই এ কথাটা বলতে চাচ্ছে, শাস্ত্রকে বাদ দিয়েই এ কথা বলতে চাচ্ছে। সাক্ষাৎ ভগবানের যে মুখের বাণী, যার অপর নাম কনস্টিটিউশন, পারমার্থিক সংবিধান, যার অপর নাম বিধিনিষেধের এনসাইক্লোপিডিয়া, তাকে বাদ দিয়ে তারা কিছু বলতে চাচ্ছে এবং বাহাদুরি দেখাতে চাচ্ছেন তারা, যে শাস্ত্র থেকেও আমার গুরুদেব বড়। হবে না কোনদিন, হয় না কোনদিন, হবে না কথাটা। শাস্ত্রের বিচার কি? নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, সাধু যা বলছেন শাস্ত্র তাই বলে রেখেছে, গুরু যা বলছেন শাস্ত্র তাই বলে রেখেছে। সাধু শাস্ত্র গুরু বাক্য এতিনে করিয়া ঐক্য, আর না করিহ মনে আসে। সুতরাং সাধু যা বলবেন শাস্ত্রের সে থিওরি আছে, সেখান থেকেই তিনি বলছেন। গুরু যা বলবেন শাস্ত্রে সেটা আছে, শাস্ত্রের বাইরে কোন যুক্তি নিয়ে তার চলবার ক্ষমতা নেই। করবেন না তিনি, বলবেন না তিনি, অশাস্ত্রীয় অযৌক্তিক হয়ে যাবে কথাটা, অসিদ্ধান্তকর হয়ে যাবে কথাটা। বিশ্বের বহু বিদ্বজ্জন বরেণ্য বসে আছেন, বিশ্বে বহু চিন্তাশীল মনীষী বসে আছেন, কিন্তু যারা এই তত্ত্বদর্শন সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল নহে তাদের কিন্তু চিন্তাশীল মনীষী বলেও মেনে নেওয়া হবে না। কোন একখানা গ্রন্থ আমার কাছে কেউ এনে হাজির করলেন, বললেন এটা খুব ভালো বই পড়ুন, আমি প্রথমেই বিচার করব সেই বইয়ের মধ্যে ভগবানের নামের কোনো কথা আছে কিনা, শ্রীনামের মহিমাটাতে ব্যক্ত হয়েছে কিনা, প্রকাশিত হয়েছে কিনা, শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা, তার পরিকর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের কথা তার ভিতরে কীর্তিত হয়েছে কিনা। যদি হয়ে থাকে আমি সেটা আলোচনা করতে পারি, তাতে আমার কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, বিশ্বের কল্যাণ হবে। কিন্তু যদি তার ভিতরে এই জিনিসগুলো না থাকে, ভগবান এবং ভগবানের নাম রূপ গুণ লীলা কথা মহিমা মহাত্ম যদি তার ভিতরে প্রকাশিত না হয়, বলছেন ওটা অপাঠ্য অস্ত্র। শাস্ত্রের উদাহরণ দেওয়া আছে, যেসিন শাস্ত্রে পুরাণে বা হরিভক্তির না দৃশ্যতে না শ্রোতব্যম না মন্তব্যম যদি ব্রহ্মা সায়ন যাবে, ব্রহ্মা যদি বলেন তুমি এই বইটা পড়ো, আমি পড়ব না, আমি ওটা আলোচনা করবো না, স্পর্শই করব না, যদি তার ভিতরে ভগবত ভক্তির কথা না থাকে, ভগবানের কথা না থাকে, ভগবত ভক্তের মহিমার কথা না থাকে, ভক্তির মহিমা যদি তার ভিতরে কীর্তিত না হয়, আমি স্পর্শ করব না। শাস্ত্র ব্যাখ্যা দিয়েছে, সেইটাই বুঝাচ্ছেন গীতার মধ্যে। অর্জুনকে বলছেন ভগবান কৃষ্ণ, যা শাস্ত্রবিধি নিঃসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধি মবাপ্নতি ন সুখম ন পরাণতি। হে অর্জুন, যদি ভালোমন্দের বিচার তুমি হারিয়ে ফেলো, যদি ঠিক ঠিক বুঝতে না পারো, তাহলে তুমি শাস্ত্রের শরণাপন্ন হও। শাস্ত্র মানে জাজমেন্ট, সুষ্ঠ রায়, ভালো মন্দ সম্বন্ধে সুষ্ঠ রায়, জাজমেন্ট, সেইটা তোমাকে নিতে হবে। ওটা যদি তুমি মেনে না নাও, তাহলে তুমি কোনো প্রশ্নের উত্তর পাচ্ছ না, যথাযথ উত্তর পাচ্ছ না,
কল্যাণ লাভ করতে পারি আমরা তার সাধন নয় জীবনের বা সিদ্ধাবস্থায় প্রাপ্ত শিক্ষা, সেটা যদি গ্রহণ করি আমাদের অধিক কল্যাণ হবে। সাধারণ মানুষের যে জড়বুদ্ধি প্রাকৃত বুদ্ধি, ভগবানের উপরও যেমন আছে ভক্তের পরও তেমন আছে। স্বয়ং ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বশক্তিমান অভিরসামৃত মূর্তি ভগবান, তাঁরও রেহাই নেই সমালোচনার হাত থেকে। তিনিও প্রাকৃত সাহিত্যিক ঐতিহাসিক কবি ইত্যাদিরও সমালোচনার পাত্র। ভক্তের কা কথা, অথচ শাস্ত্র আলোচনা করলে দেখি আমরা ভক্ত ভগবানের আবির্ভাব, তাদের স্ট্যাটাস স্ট্যান্ডার্ড একই রকমের। ন জন্মকর্মবন্ধনং বৈষ্ণবানাং চ বিদ্যতে, ভগবানের জন্ম কর্মবন্ধন নাই, ভক্তেরও নাই। কি করে বিশ্বাস করি, কি করে মানি, যেখানে ভগবানের ঘাড়েই দোষ চাপিয়ে যাচ্ছি আমরা, তাকে সাধারণ মনুষ্য সামনে তার প্রতি নারকীয় বিচার করে অপরাধ পঙ্খে নিমজ্জিত হচ্ছি, সেখানে ভক্তের ক্ষেত্র তো অনেক যেন পিছনে। সাধন ভজন আমাদের পক্ষে সুষ্ঠু হবে না যদি আমরা ভক্তকে এবং ভগবানকে প্রাকৃত দৃষ্টির বাইরে না রাখতে পারি। এটা আমাদের বিশেষ আলোচনার ক্ষেত্র। বর্তমান দুনিয়ায় সাধন ভজনের যে ব্যাপারগুলো লক্ষ্য করা যাচ্ছে, যার অপর নাম আত্মকল্যাণ, সেই জিনিসটাকে বুঝতে গেলে প্রাকৃত কোনো বিচার নিয়ে চললে হবে। ভগবান যা, ভক্ত যা, ভক্তি যা, ঠিক সেইভাবেই বুঝবার চেষ্টা করতে হবে অ্যাজ ইট ইজ। আমাদের কল্পনার তুলিতে বোলানো যে ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব, সে অনুসারে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা অকৃতকার্য তত্ত্ব বিচার।
প্রাকৃত ঐতিহাসিকগণ তারা ভগবানের জীবনী লিখতে গিয়েও যেমন প্রাকৃত বিচার করছেন, ভক্তের জীবনী লিখতে গিয়েও সেই রকমই করছেন। শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছেন ত্রেতাযুগে, বহু নীতি আদর্শ তিনি প্রচার করেছেন মর্যাদা পুরুষোত্তম রূপে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জগতে আবির্ভূত হয়ে জীবকল্যাণ সূচক বহু উপদেশ নির্দেশ প্রদান করেছেন, শাস্ত্রাদিতে লিপিবদ্ধ আছে। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে সেই শ্রীরামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, ধনুধারী, বংশীধারী প্রভৃতি তত্ত্বদর্শনটা কলিযুগের জীবনকে শিক্ষা দিলেন। কিন্তু তথাপি তাদের প্রতি প্রাকৃত ধারণা আমাদের যাচ্ছে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমালোচনা রয়েছে, যিনি প্রেমের ঠাকুর, জগতে যিনি নাম প্রেম বিতরণ করতে এলেন, তার সমালোচনার অভাব নেই। প্রাকৃত সমাজ কর্মজড়, স্মার্তবাদ, প্রাকৃত সহজিয়াবাদ, জীব ব্রহ্মিকবাদ, চিজ্জড় সমন্বয়বাদ, পঞ্চোপাসনা, বুদ্ধিশ্বরবাদ, শূন্যবাদ, নির্বিশেষ মায়াবাদ, এগুলো নিয়ে যতদিন পর্যন্ত আমরা চলব ততদিন পর্যন্ত বাস্তব সত্য আমাদের অধিগম্য বিষয় হবে না। সাধারণ প্রাকৃত ঐতিহাসিকগণ, লেখকগণ তারা ভগবানের যে অপ্রাকৃত স্বরূপ সেটাকে প্রাকৃত বলছেন, ভক্তের যে অপ্রাকৃত ভাব সেটাকে প্রাকৃত বলে বুঝাতে চাচ্ছেন। ভগবান তিনিও তো মানুষ ছিলেন, একরকমের ভুল হল, আবার বলছেন মানুষই তো ভগবান, থিওরি ঠিক নেই। ভগবানকে ভগবান বলো, মানুষকে মানুষ বলো তা নয়, ওদিকে ভগবানের ভগবত্তা খোয়া যাচ্ছে আর এদিকে মানুষের মনুষ্যত্ব স্বীকৃত হচ্ছে না, ঠিক উদর পিণ্ডি বুদর ঘরে চালিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। শিব গড়তে গিয়ে বানর গড়া হচ্ছে, তত্ত্ব দর্শনের গণ্ডগোল। শাস্ত্র সুন্দরভাবে বুঝিয়েছেন জিনিসটা, আমরা ভগবানকে কখনো মানুষ বলব না আর মানুষকেও কখনো ভগবান বলব না। ভগবানের ভগবত্তা পৃথক, মানুষের মনুষ্যত্ব পৃথক, শাস্ত্র বুঝিয়েছেন। আজ এই নাস্তিক্য সমাজে কিভাবে হরিগুরু বৈষ্ণব সেবা আমরা করব একটা চিন্তার বিষয় হয়ে পড়েছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই তত্ত্বজ্ঞানের অভাব, যার নাম ইউনিভার্সাল ট্রুথ, অ্যাক্সিওমেটিক ট্রুথ, সেগুলো আমরা জানি নাই, শিখি নাই, বুঝি নাই। সেই জন্যই আজ সমাজের দুরবস্থা, উল্টো পাল্টা চিন্তাগুলো আমাদের মধ্যে এসে হাজির হয়েছে। যদি ভগবানকে ভালোবাসতে চাই, গুরু বৈষ্ণবকে যদি শ্রদ্ধা করতে চাই, তাহলে আমাদের তত্ত্বজ্ঞান প্রয়োজন আছে। তত্ত্বজ্ঞান বড় কঠিন জিনিস, মাথায় ঢোকে না, মগজে। তাই শাস্ত্র আলোচনা করলেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। তত্ত্ব সিদ্ধান্ত খুব কঠিন জিনিস, মাথায় ঢুকছে না, ওতে যেন অনীহা না থাকে। কষ্ট হলেও বারবার অভ্যাস প্রয়োজন আছে, এবং সেই অভ্যাস যোগের কথাই শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে সুন্দরভাবে। আবৃত্তি রসকৃত উপদেশা, বারবার আবৃত্তি করতে হবে। নীতিশাস্ত্রে যেমন পাওয়া যায় আবৃত্তি সর্বশাস্ত্রানন্দ ধাদতি গরিয়েছি, তদরূপ সনাতন শাস্ত্রের মধ্যেও রয়েছে আবৃত্তির অসকৃত উপদেশ। সকৃত একবার, অসকৃত বারবার, বারবার আমাদের সেই তত্ত্ব সিদ্ধান্ত অনুশীলন করার প্রয়োজন আছে, অভ্যাস করার প্রয়োজন আছে। সনাতন শাস্ত্রে বর্ণিত হয়েছে বিষয়টা, আমরা এটা যেন ভুলে না যাই। জড় জগৎ তাদের জড়ভাব যে কোনো ভাষায় প্রকাশ করুক না কেন, আমরা যেন তাতে আকৃষ্ট না হই। বাস্তব সত্য কি সে তত্ত্ব দর্শনটা জানবার জন্য, বুঝবার জন্য আমাদের প্রচুর আগ্রহ, আশা, আকাঙ্ক্ষা থাকার প্রয়োজন আছে। গুরুবার যদি সত্য সত্য ঠিক করে মেনে নিতে হয়, তাহলে আগেই তো অসৎ সিদ্ধান্ত সেইগুলোকে আগে দূরে সরাতে হবে। শ্রীমদ ভাগবত বলছেন, তত দুঃসঙ্গম সৃজ্য সৎসুসজ্জিত বুদ্ধিমান, দুঃসঙ্গ ছাড়ো সাধুসঙ্গ গ্রহণ কর। কাকে বলবো দুঃসঙ্গ, কাকে বলবো সাধুসঙ্গ? এই দুঃসঙ্গ আর সাধুসঙ্গ সম্বন্ধে আমাদের কংক্রিট আইডিয়া, বাস্তব ধারণা থাকা প্রয়োজন। সে ধারণা যদি রাখতে না পারি আমাদের মধ্যে, তাহলে দুঃসঙ্গ ছাড়া হচ্ছে না আর সাধুসঙ্গ গ্রহণ করা হচ্ছে না, নেগেটিভ সাইড বর্জন করা হচ্ছে না, পজিটিভ সাইড গ্রহণ করা হচ্ছে না, সেটা তো পাশাপাশি রেখেই বুঝতে হবে। অসত্য অনিত্য বস্তুকে যদি পরিত্যাগ করতে না পারি, নিত্য বস্তু লাভ হবে কি করে? তাই সাধন ভজন পথে যত বাধা বিপত্তি আছে এইগুলোকে আগে সরাতে হবে। সেই দুশ্চিন্তা, দুর্ভাবনা, ভুল বিচারগুলো, কথাগুলো আমাদের আগে সরাতে হবে জীবন পথ থেকে। সদ্গুরু কখনোই সিদ্ধান্ত বিরোধ করেন না, তত্ত্ব সিদ্ধান্ত জ্ঞাপন করাই তার একমাত্র উদ্দেশ্য বিচার জীবনে। যখনই কিছু বাধা বিপত্তি, উল্টো পাল্টা কিছু রয়েছে, ভক্তি বিরোধী কথা, সেখানে তীব্র স্বরে সেটাকে খণ্ডন করেছে। মায়াবাদ নিরাশ, যত অপসিদ্ধান্ত সেগুলোকে খণ্ডন করা হচ্ছে। তা না হলে বিশুদ্ধ ভাব প্রতিষ্ঠিত হতে পারে না। সদ্গুরুর মধ্যে দেখা যাবে এটা। সদ্গুরু কখনোই বলবেন না তুমি গুরুবর্গের আনুগত্য ছেড়ে দাও, গুরুবর্গ যা প্রচার করছেন, যা আচরণ করছেন সেটা গ্রহণযোগ্য, তার মধ্যেই বাস্তব তত্ত্ব সিদ্ধান্ত রয়েছে, সেই অনুসারে চলতে। তাদের বাণী আর তাদের জীবন দুটো এক, এক্ষেত্রে জীবনী বাণী, বাণী জীবন, দুটো অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। সদ্গুরু কখনোই বলছেন না তুমি সৎ সম্প্রদায় ছেড়ে দাও, বলছেন সৎ সম্প্রদায়। সম্প্রদায় শব্দটা নিয়ে আজ সমাজে বড় ডামাডোল, রাজনৈতিক দল তারাও বলছেন এরা সব সম্প্রদায়, আর তারা নিজেরাও যে একটা সম্প্রদায় সেটা কে বলবে? বিভিন্ন রাজনৈতিক দল তারাও তো এক একটা গ্রুপ, তারাও তো আর একটা সম্প্রদায়। রাজনৈতিক ক্ষেত্র ছাড়াও সমাজনৈতিক দল যারা বসে আছেন তারাও তো একটা গ্রুপের মধ্যে আছেন, এটা একটা দল, শ্রেণী। অথচ তারাও গরিবের বেলায় বলছেন সব সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক। কথাটার অর্থ কি? তারা নিজেরাও সম্প্রদায় গোষ্ঠীভুক্ত হয়ে নিজেরাও অসাম্প্রদায়িক এটা যেন প্রমাণ করতে চাচ্ছেন। সৎশাস্ত্র, সৎ সিদ্ধান্ত কখনো এই জিনিসটা অনুমোদন করেননি। বিশুদ্ধ সৎ সম্প্রদায় যারা, তাদের যে বিচারধারা চিন্তাধারা সেইটাকে সংরক্ষণ করাই হল সৎ সম্প্রদায় স্বীকার করা। সেই সৎ সম্প্রদায় মানে হচ্ছেন বৈষ্ণব তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, ভক্তি তত্ত্ব, যারা যথাযথভাবে ধ্যান ধারণে রেখেছেন সে সম্বন্ধে। বাস্তব সত্য কথা অন্য কেউ বলবেন না, সত্যতগণ ছাড়া। অসত্যত চিন্তা সমাজে যা কিছু আছে, স্মৃতিশাস্ত্রে যা কিছু আছে, তার দ্বারা আমাদের বাস্তব কল্যাণ হবে না। গৌণভাবটা নিয়ে যদি চলি তাতে আমাদের কোনো উপকার হবে না। মুখ্য ভাবটা চার, ভগবানের ভক্তি লাভ করতে হবে, এই জিনিসটা সব থেকে বড়। সেই প্রেমময় ভগবানকে ভুলব না, তাকে সব সময় স্মৃতিপথে রাখব, তাকে কোনোদিনই বিস্মৃত হব না। এই তত্ত্ব দর্শনটা আমাদের সামনে সবসময় রাখতে হবে। তাই সদ্গুরু তিনি কখনো সৎ সম্প্রদায় স্বীকার করছেন অস্বীকার করছেন না, সৎ সম্প্রদায় স্বীকার করছেন। কোন সম্প্রদায় আজ গুরুর কার্য বহু ব্যক্তি করছেন, কিন্তু তারা ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় স্বীকার করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তারা যেন একটা পৃথক সম্প্রদায়ের কথা বলতে চাচ্ছেন। সেই পৃথক সম্প্রদায় ঠিক ঠিকভাবে সনাতন গৌড়ীয় গুরু পরম্পরা থেকে যেন বিচ্ছিন্ন। তারা বলছেন গৌড়ীয় মঠ এরা সৎ সম্প্রদায় প্রণালী জানে না, মানে না। তারাই বলছেন গৌড়ীয় মঠ সাধন ভজনের চরমোৎকর্ষ বোঝে না, এরাই সব বুঝে বসে আছে। তারা বলছেন গৌড়ীয় মঠ শান্ত দর্শ্য সূক্ষ্ম বাৎসল্য মধু পঞ্চম পুরুষার্থ যেটা সেটা এদের মাথায় ঢোকে না, এরা সবচেয়ে আস্বাদ করছে, রসের সন্ধান এরা পায়নি। তারাই বলছেন এদের কোন গুরু পরম্পরা প্রণালী নেই, সাধন ভজন প্রণালী নেই। গৌড়ীয় ভজন প্রণালী, গৌড়ীয় আমনায় পরম্পরা বুঝতে গেলে বহু জন্মের সাধন ভজন দরকার। গৌড়ীয় গোস্বামীগণ তারা যেভাবে সমস্ত তত্ত্ব বিবৃত করেছেন শাস্ত্রে, সেই জিনিসটা বুঝতে গেলে বহু বহু জন্মের সাধন ভজন প্রয়োজন। যেন জন্ম সতেই পূর্বম বাসুদেব সমর্চিত তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। জগৎগুরু শ্রীল সরস্বতী প্রভুপাদ বলছেন বহু বহু জন্ম ধরে যারা ভগবানের উপাসনা করেছেন, সাধন ভজন করেছেন, তার মুখেই বাস্তবভাবে হরিনাম কীর্তিত হবে, প্রকাশিত হবে। ব্যাপারটা কি, প্রাকৃত জগতে সাধক অভিমানী যারা, তারা নিজেরাই সবটা জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন বলে তাদের অহংকার। আনুগত্য শিকার সেখানে নাই, আনুগত্যের স্বীকৃতি হল সনাতন বৈষ্ণব ধর্মের মূল ভিত্তি। শাস্ত্রে বুঝানো আছে বৈষ্ণব ধর্ম আনুগত্যের ধর্ম। সেই আনুগত্য যখনই আমরা পরিত্যাগ করি তখন আমরা ধর্মচ্যুত, সনাতন শাস্ত্রে বুঝানো হয়েছে। প্রাকৃত সহজিয়া কর্মজড় স্মার্ত সম্প্রদায় আজ তারা উঠে পড়ে লেগেছে জগৎ থেকে সনাতন গৌড়ীয় ধর্মকে সরিয়ে দিতে হবে। এটা তাদের প্রতিজ্ঞা করে কাজে লেগেছে। সব স্মার্ত পঞ্চপাশকি তাদের এই প্রচেষ্টা শুরু হয়েছে, লোক নিযুক্ত করেছেন সব তারা, সাহিত্যিক, লেখক, ঐতিহাসিক, কবি, এদের সব লাগানো হয়েছে এই সনাতন গৌড়ীয় ধর্মকে উৎসাহিত করতে হবে সমাজকে। সেই জন্যে আজ আরম্ভ হয়েছে চৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদগণকে নিয়ে সমালোচনা। আপনারা সেসব সমালোচনার বইগুলো, যেগুলো অপাঠ্য অশ্রাব্য, সেইগুলো হয়তো আপনারা দেখেননি, কিন্তু দেখছি আমরা, হাতে আসছে দু চারখানা। তার ভিতরে এদের কি আলটিরিয়ার মোটিভ, শয়তানি বুদ্ধি, সেটা বুঝতে পারা যাচ্ছে। এরা নিজেদের ভালো চায় না, অপরেরও ভালো চায় না। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চাইছে, কি হবে চৈতন্য মহাপ্রভুর পাঁচশো বৎসর আবির্ভাব তিথি পালন করে কি লাভ হবে? যদি তার মূল তত্ত্বদর্শনটাই যদি আমরা রক্ষা করতে না পারি, প্রয়োজন কি আছে? ব্যাপার শাস্ত্রে কোন জায়গায় তো আমরা দেখি না স্বয়ং ভগবানের অততম আবির্ভাব তিথি পালন, দেখতে পাই না তো। শ্রীরামচন্দ্ররও ওরকম নাই, কৃষ্ণচন্দ্ররও অততম আবির্ভাব তিথি পালন এটা দেখি না, চৈতন্য মহাপ্রভুরই অততম আবির্ভাব তিথি বা কোথায় দেখব, কিন্তু দেখছি বর্তমানে আসছে কোথা থেকে। প্রমাণ কিছু আছে যে স্বয়ং ভগবানের অততম আবির্ভাব তিথি, অততম তিরুভাব তিথি পালন করতে হবে? নাই কোথাও। তথাপি একটা ব্যাপারে দেখা যাচ্ছে জিনিসটা, মন্দের ভালো, কিন্তু সেই ভালোর মূল থেকেই তো ভালো রাখতে হবে। যাকে ছেটে কেটে সমাজ থেকে বাদ দেওয়া হচ্ছে, গোড়া ধরে তার সম্বন্ধে তো কিছু ব্যবস্থা নিতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যেসব মহাপ্রভুর এবং পার্শ্বদগণের সম্বন্ধে যেসব বইগুলো বেরোচ্ছে অশ্রাব্য অপাঠ্য, এই নবদ্বীপ ধামেই থাকেন একজন, নাম হলো তার বিমান বিহারী মজুমদার। তিনি একখানা বই লিখেছেন চৈতন্য চরিতের উপাদান, বইখানা প্রথম থেকে শেষ পর্যন্ত অপাঠ্য। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং গোস্বামীগণের জীবনের তিনি সমালোচনা করেছেন এবং তাঁর যে অভদ্র স্বভাব সেইটি তিনি তার ভিতরে প্রকাশ করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বেরোল চৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদগণ। এইরকম করে অনেক বই, পুস্তিকা আজ প্রকাশিত হচ্ছে বাজারে। একজন মহাবাহাদুর ব্যক্তি, নাম তার হচ্ছে জয়দেব মুখোপাধ্যায়, কাহাঁ গেলে কাহাঁ গেলে তোমা পাওয়া একখানা বই লিখেছেন। একজন সাধারণ ঐতিহাসিক, তিনি গেছেন মক্কা মদিনা, সেই সব ইতিহাসই তার ভিতরে তিনি বেশি লিখেছেন। শেষের দিকে লিখেছেন উড়িষ্যার কোন বিশেষ বিশেষ মুক্ত পুরুষের কাছে তিনি চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত জীবনী শ্রবণ করেছেন। চৈতন্য মহাপ্রভুকে জগন্নাথ মন্দিরে সেখানে পিটিয়ে মারা হয়েছে এবং তাকে সেখানেই সমাধিস্থ করা হয়েছে। আবার কোন জায়গায় লিখলেন তিনি টোটা গোপীনাথের মন্দিরের ভিতরে তিনি সমাধিস্থ হন। এই সব বাজে কতকগুলো কথা চৈতন্য মহাপ্রভুর জীবনের উপরে আরোপ করে তার চরিত্রকে কলঙ্কিত করবার চেষ্টা করছে। তিনি আবার যে বই লিখেছেন সব চোরে চোরে মাস্তুত ভাই, আর একখানা বই যিনি লিখেছেন তিনি আবার তার রেফারেন্স দিয়েছেন, মালিবুড়ো বলে এক শয়তান, সে লিখেছে বই একখানা চৈতন্যদেবের অন্তর্ধান লীলা রহস্য। তিনি আবার আরেক খাল বই লিখেছেন, তিনি আবার এর রেফারেন্স দিয়েছেন। সুতরাং এইসব বইগুলো বাজারে দেখলে মনে হচ্ছে যে এরা বেশ সুন্দরভাবে পরামর্শ করে এইসব ভগবত বিদ্বেষ কাজেতে লেগে পড়েছে। আমরা আছি কোথায়? যার প্রতি শ্রদ্ধা ভক্তি করব তো তাকেই তো এরা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আগে সেই বস্তুকে এ করা হোক, প্রতিষ্ঠিত করা হোক, সে সম্বন্ধে কারো কোনো চিন্তা ভাবনা নেই। চিন্তা ভাবনা আছে আমরা খুব বড় ভক্ত, আমরা কিছু অনুষ্ঠান করছি, এর মধ্যেই আমাদের সব কিছু। কিন্তু শাস্ত্র যেখানে বলছেন আচরণের কথা, আপনি আচরি ধর্মজীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, সেই জিনিস কোথায়? যার জন্য আমাদের এত টান, যাকে কেন্দ্র করে আমরা আমাদের জীবন ধারণ করছি, তার সম্বন্ধেও তো সব ব্যবস্থাগুলোও তো নিতে হবে। তিনি তো নোহায়ার হয়ে যাচ্ছেন। সুতরাং এই যত ভক্তি বিরোধী এলিমেন্ট আছে, এদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করাই সর্বপ্রথম কর্তব্য সাধু সমাজের। আমাদের পূর্বপূর্ব গুরুবর্গ তারা এগুলো করেছেন, সিদ্ধান্ত স্থাপন করেছেন, অপসিদ্ধান্ত তারা খণ্ডন করেছেন। এ না হলে সনাতন শিক্ষা কখনই প্রচারিত হতে পারে না জগতে। সদ্গুরুর মহিমা মাহাত্ম্য প্রকাশিত হবে তখনই যখন অপসিদ্ধান্ত খণ্ডিত হবে এবং সৎ সিদ্ধান্ত স্থাপিত হবে বাস্তবরূপে। সেই শিক্ষাই তো আমরা পাই আমাদের পূর্বপূর্ব গুরুবর্গের কাছ থেকে। ছয় গোস্বামী চৈতন্য মহাপ্রভুর সমস্ত বিচারধারা প্রকাশ করেছেন। মহাপ্রভুর যা কিছু বক্তব্য ছিল সব বক্তব্যগুলো তারাই সমস্ত প্রকাশ করেছেন বিভিন্ন সন্দর্ভাদিতে শাস্ত্রে। মহাপ্রভু নিজেও পয়েন্ট দিয়েছেন, হরিভক্তি বিলাস যখন রচিত হচ্ছে, ভগবত ভক্তি বিলাস, তখন মহাপ্রভু পয়েন্ট দিচ্ছেন এই এই জিনিসগুলো তার ভিতরে আলোচনা করবে। একাদশী, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, শ্রীরাম নবমী, আর এইরকম ধরনের যেসব উপদেশগুলো রয়েছে সেই অনুসারে গ্রন্থ সব প্রণীত হয়েছে, প্রকাশিত হয়েছে। গৌড়ীয় গুরুবর্গের একটা বিশেষ বিচার তার ভিতরে দেওয়া আছে, যে বিচার আমরা কোনোদিন অনুধাবন করতে পারি না। প্রাকৃত সহজী এবং তারা বলছেন কি, যারা সন্ন্যাসী তাদের কখনো লাল কাপড় পরতেন, রূপ সনাতন লাল কাপড় পরেননি। যে চেলিটা বেঁধে গিয়েছিলেন সনাতন গোস্বামী সেটা কি সাদা কাপড় ছিল না খুনখরাবি রং ছিল, কোনটা ছিল? কিন্তু বক্তব্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে তিনি তো গৈরিক বসন মাথায় বেঁধে যাননি বা সাধু সন্ন্যাসীগণ যে কাঁসায় বসন ব্যবহার করেন সেটাও পরে যাননি। অথচ শাস্ত্র বলছেন যে সন্ন্যাসী যারা তারা গৈরিক বসন পরিধান করবেন, ভক্ত যারা সাধারণভাবে তাদের কথা বলা হয়নি, কিন্তু যারা সন্ন্যাসী তারা গৈরিক বসন পরিধান করবে। সেসব বিচারে না গিয়ে তারা বলছেন কি, তারা বলছেন গৌড়ীয় মঠের লোক লাল কাপড় পরে এটা অশাস্ত্রীয়, অযৌক্তিক। দেখাতে পারবেন শাস্ত্র থেকে কোনো জায়গা থেকে? সন্ন্যাস উপনিষদে সন্ন্যাসীদের বেশভূষার কথা, আচরণের কথা সব লেখা আছে। তারা অস্বীকার করতে পারবেন? তারাই বলছেন কলিতে সন্ন্যাস নাই, জানা নাই, সব সপ্ততীর্থ, অষ্টতীর্থ, নবতীর্থ পণ্ডিত সব তারা বলছেন কলিতে সন্ন্যাস নেই। শ্রীধর স্বামী থেকে আরম্ভ করে, মধ্যাচার্য থেকে আরম্ভ করে, রামানুজাচার্য থেকে আরম্ভ করে, ত্রিদণ্ডী গোস্বামী, প্রবোধানন্দ সরস্বতী থেকে আরম্ভ করে, এরা তো সব সন্ন্যাস। সন্ন্যাস নাই কোথা থেকে আসে কথাগুলো? ঠিক এই জাতীয় কতগুলো বাজে হাবিজাবি চিন্তা নিয়ে তারা মশগুল। এরা সাধন ভোজন কি করবেন, শিক্ষাই বা কি দেবেন? যাদের ভজন সাধনের সম্বন্ধে কোনো কংক্রিট আইডিয়া নেই, তাদের কাছে আমরা কি কথা শুনবো, কি বুঝব? শাস্ত্র আলোচনা করতে হবে আমাদের যথাযথভাবে, যত রকমের দুঃসঙ্গ আছে এদের সঙ্গে নন কম্প্রোমাইজ করতে হবে, তাহলে যদি আমাদের কিছু কল্যাণ হয়। সাধন ভজনের নামে সাধন ভজন করা উচিত না, বাস্তব সাধন ভজনটাকে অস্বীকার করা উচিত না। এরা তাই করছেন, প্রণালী দিচ্ছেন, না উঠিয়া বৃক্ষ করি টানাটানি ফল ধরি, দুষ্ট ফল করিলে অর্জন, শ্রবণ কীর্তন সুষ্ঠুভাবে হলে তবে তো স্মরণ, কিন্তু সে স্মরণের কথা ওদের চিন্তার মধ্যে নেই। কীর্তন প্রভাবে স্মরণ হইবে, সেকালে ভজন নির্জন সম্ভব, ওটা মাথায় ঢুকছে। স্মরণটা কখন হবে একান্তে? যখন চিত্তবৃত্তি শুদ্ধ হয়েছে, পরিমার্জিত হয়েছে, তখনই না। অনর্থগ্রস্ত জীব নিজে নিজে যদি তার সাধন ভজনের চেষ্টা করে, কোনোদিনই উন্নতি হবে না। সংঘশক্তি কলৌ যুগে সংঘবদ্ধ হয়ে থাকলে, গুরু বৈষ্ণবদের সঙ্গে মিলেমিশে থাকলে, তাদের আদেশ নির্দেশ পালন করে চললে আমাদের কল্যাণ হয়। সেই কথাই গৌড়ীয় গুরুবর্গ বলেছেন, সেই কথাই সনাতন শাস্ত্রে বিবৃত হয়েছে, প্রকাশিত হয়েছে। রাত অধিক হয়ে গেছে, আমি আজ এখানেই আমার বক্তব্য রাখছি। আরো তো দুদিন আছে, আমরা বহু বৈষ্ণব রয়েছেন, এদের মুখ থেকে সেই মুখ থেকে আমরা পূজা দেব।
কর্মসূচি বা এই যে কর্মসূচি কর্মচারীর দল, এরা সব ছায়ার নেয়, ভগবানের যে আদেশ নির্দেশ সেইটাই পালন করেন, অনুসরণ করেন, ওর বাইরে কিছু যাওয়ার ক্ষমতা নাই। ব্যাপারটা কি আরাধ্যদের কি ঘুষখোর? ভগবান কি ঘুষখোর? তিনি কি ঘুষ নেন মানুষের কাছ থেকে, ভক্তের কাছ থেকে? না, তিনি ঘুষখোর নন। তাহলে এই যে দেবদেবীগণকে যে আমরা যেটা দিতে যাচ্ছি, পূজা দিতে যাচ্ছি, মনে মনে তো সংকল্প করি আমরা ওটা এক জাতীয় ভুল, কিন্তু জিনিসটা তো তা না। আচ্ছা, দেবতাগণ কি ঘুষ গ্রহণ করেন যদি প্রশ্ন করা হয়? শাস্ত্রে কিন্তু আলোচনা, দেবতাগণ কি ঘুষ গ্রহণ করেন? কোন কোন ক্ষেত্রে বলা আছে, কোন দেব দেবী যদি উল্টো পাল্টা করে ফেলেন তার সাজা হয়, সমস্ত যা কিছু পূজা সব কিছু পৌঁছতে হবে মূল মালিককে, এইটাই নিয়ম আছে শাস্ত্রে। কিন্তু অনেক ক্ষেত্রে সে দেবদেবীরা মাঝখানে ব্ল্যাকমেলিং করে, সেটার কথাও উল্লেখ আছে, এবং তার ফলটাও ভুগতে হয়। সেরকম ধরনের উদাহরণের ভিতরে পাওয়া যাচ্ছে যে তার ফলটাও তারা ভোগ করেন, সাজা পান। তাদেরও অর্ডার অনেক রকমের আসে, তাদের উপরে সাসপেনশন অর্ডার আসে, অনেক ক্ষেত্রে চাকরিও চলে যায়, চাকরি থেকে আর সম্পূর্ণভাবে বরখাস্ত হয়ে যায়।